হ্যালো,
এবার শুরু হচ্ছে যথারীতি বুধবারের আয়োজন কল ইন শো। হ্যালো ওয়াশিংটনের আজকের বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিবাসন পরিস্থিতি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বসাম্প্রতিক অভিবাসন নীতি। সঞ্চালন করছেন শাগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ আনিস আহমেদ, শুভ সন্ধ্যা। হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে, যেমন শুনলেন, যুক্তরাষ্ট্রে অভিবাসন পরিস্থিতি, প্রেসিডেন্ট ট্রাম্পের সবশেষ অভিবাসন নীতি বিষয় প্রস্তাব। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন বিশিষ্ট অতিথি আছেন। আমাদের সঙ্গে আজ যোগ দিচ্ছেন অশোক কর্মকার, তিনি একজন আইনজীবী এবং নিউ ইয়র্কে দীর্ঘদিন ধরে অভিবাসী ও অভিবাসন প্রত্যাশীদের নিয়ে কাজ করছেন। অশোক কর্মকার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে।
আপনাকে এবং দর্শকদের ধন্যবাদ।
আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সংবাদ বিশ্লেষক ও শিক্ষাবিদ জেবুন্নেসা রহমান। আপনি কষ্ট করে জেবুন্নেসা এখানে এসেছেন, স্টুডিওতে এসেছেন, অনেক ধন্যবাদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ শেগুফতা আমাকে আমন্ত্রণ করার জন্য এবং এই বিষয়ে আলাপ করার জন্য।
বেশ, আমরা শ্রোতাদের জানিয়ে রাখছি যে অনুষ্ঠান চলাকালীন আপনারা যদি আমাদের সরাসরি টেলিফোন করতে চান তাহলে এই নম্বরে ফোন করুন, 202-619-3062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। তাহলে শুরু করা যাক, অনেকে ইতিমধ্যে প্রশ্ন করছেন। হ্যালো,
আমি নিমাই রয়, বাংলাদেশের পঞ্চগড় জেলা থেকে বলতেছি।
বলুন।
আমার প্রশ্নটা অভিবাসন নিয়ে, যে আমেরিকার 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অভিবাসন নীতি গ্রহণ করেছিলেন, সেটা আসলে সারা বিশ্বের জন্য কতটা যুক্তিযুক্ত? এবং আসলে একটা দেশে তো বিভিন্ন ধরনের, বিভিন্ন বর্ণের মানুষ থাকতেই পারে, তাহলে সেখানে অভিবাসন নীতিটা গ্রহণ করলেন, সেখানে অনেক মানুষকে তিনি উচ্ছেদ করে দিচ্ছেন বা বের করে দিচ্ছেন ওনার দেশ থেকে, সেটা কতটুকু যুক্তিযুক্ত? সেটাই আমার প্রশ্ন আপনাদের আলোচ্য প্যানেলের কাছে।
অনেক ধন্যবাদ। নিনাই রয় পঞ্চগড় বাংলাদেশ থেকে জানতে চাচ্ছেন যে ট্রাম্প প্রশাসন যে এই কঠোর নীতিমালা নিচ্ছেন সারা বিশ্বের জন্য সেটা কত যুক্তিযুক্ত। আমি প্রথমেই অশোক কর্মকার আপনার কাছে যাচ্ছি, যেই আইনটা প্রস্তাব উত্থাপন করা হয়েছে আপনার রেইজ, রিফর্মিং আমেরিকান ইমিগ্রেশন ফর স্ট্রং ইকোনমি বা এমপ্লয়মেন্ট, এটা সম্পর্কে একটু আপনি আগে বলে নেবেন।
ধন্যবাদ। প্রশ্নটা খুবই আসলে গুরুত্বপূর্ণ, সময় উপযোগী, বাট এট দ্য সেম টাইম এর একটু ওয়াইড কোশ্চেন। আসলে প্রেক্ষাপটটা হলো যে গত বুধবার মানে অগস্টের 2 তারিখে প্রেসিডেন্ট ট্রাম্প যেটাকে সমর্থন করেছেন, দুজন সিনেটর, একজন হলেন টম কর্ডন এবং ডেভিড পারডিউ জর্জিয়া, একজন আরকানসাস এবং একজন আপনার জর্জিয়া স্টেটের দুজন সিনেটর, তারা একটা যৌথভাবে একটা বিল উপস্থাপন করেছেন, যে বিলটা প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন পেয়েছে। এবং অবশ্যই এটা ডেমোক্রেট এবং অনেকেই এটাকে সমর্থন করছেন না, কিন্তু সেই বিলটার যে মূল প্রতিপাদ্য বিষয় হলো যে আমেরিকায় যে আপনার ইমিগ্রেশন অভিবাসন প্রক্রিয়াটাকে অনেকটাই ছেটে দেওয়ার মতো একটা ঘটনা, যেখানে প্রায় 50% এখনকার যে অভিবাসন যে রেট আছে সেটাকে প্রায় 50% কমে যাবে আলটিমেটলি। কিন্তু ওনারা এটাকে বলছেন যে এটা হবে কিনা সময় উপযোগী এবং এটা 21st century কম্পিটিশনকে টিকিয়ে রাখার জন্য, এবং মোস্টলি এটা আমেরিকান সিটিজেনদের সুবিধার্থে করা হয়েছে। সুতরাং ওনাদের একটা বক্তব্য রয়ে গেছে। ক্রিটিকরা যারা আছেন তারা অবশ্যই বলছেন যে এটা আমেরিকান যে আমেরিকানিজম, আমেরিকান যে গণতান্ত্রিক প্রক্রিয়া তার সাথে এটা খাপ খায় না। তো যে প্রশ্নটা উনি করেছেন মিস্টার বিনয় রায় পঞ্চগড় থেকে, সেটা দুটো প্রেক্ষাপট আছে। একটা হলো আমরা যারা আমেরিকান সিটিজেন, আমরা যারা আমেরিকায় থাকি তাদের প্রেক্ষাপট একটা, এবং সবার প্রেক্ষাপট আমেরিকান অবশ্যই এক না, আর যারা বাইরে থাকেন, যারা এই দেশে আসতে চান তাদের জন্য প্রেক্ষাপট, দুটো ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায়। তো প্রাথমিকভাবে যেটা প্রেসিডেন্ট বলতে যাচ্ছেন বা দু সিনেটর যেটা করতে যাচ্ছেন, তাদের বক্তব্য হলো যে এদেশে লিগাল ইমিগ্রেশনের সংখ্যাটাকে ওরা একটু লিমিট করা, এবং একই সাথে এটাকে মেরিট বেসড করা, যেটা এতদিন ছিল মূলত বিভিন্ন সময়। আমাদের গত 2014 সালে প্রায় প্রত্যেক বছর আমাদের এদেশে অনেক লোক এদেশে চলে আসেন, গ্রিন কার্ড পেয়ে থাকেন, তাদের সংখ্যা প্রায় হলো 2000 মিলিয়নের মতো প্রায়
10 লক্ষ
মানুষ পাওয়া যায়, এবং তাদের মধ্যে প্রায় 64% কিন্তু ফ্যামিলির মাধ্যমে এসে থাকে, অর্থাৎ ফ্যামিলি স্পন্সর বাবা ভাই বোন অথবা স্পাউস, তারা কিন্তু বাবা মা ভাই বোন স্পাউস অ্যাপ্লাই করে থাকেন তাদের অন্যদের জন্য, তাদের ভাই বোন অথবা ছেলে মেয়ে স্পাউস বাবা মার জন্য। তো সেই জায়গাটা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে এই আপনার প্রপোজালের আন্ডারে। তো এটা এখনো কতখানি পাস হবে কি হবে না সেটা অনেক কিছু নির্ভর করছে, কিন্তু প্রাথমিকভাবে এটাকে অনেকেই এটাকে দেখেছেন যে কনজারভেটিভ যারা রিপাবলিকান পার্টি তাদের জন্য এটা একভাবে, এবং যারা লিবারাল বা ডেমোক্রেটিক পার্টিকে সমর্থন করেন তাদের জন্য এটা ভিন্নভাবে দেখা যাচ্ছে। কিন্তু এটার আমার কাছে মনে হয় যে এটা অনেক কিছু এটা ব্যাপ্তি আছে, তো সুতরাং ভাবে একই দিকে বলা যাবে না যে এটা কতখানি যুক্তিযুক্ত। এটা যারা দেশের বাইরে আছেন যারা অভিবাসনের জন্য আগ্রহী তাদের জন্য এটা খুব ভালো কিছু নয়, সংবাদ নয়, এবং দেশের মধ্যে যারা আছেন তাদেরও অনেকের জন্য এটা ভালো নয়, কিন্তু অনেকের জন্য এটা হয়তো তারা সমর্থন করবেন। সুতরাং
ইন্ট্রোডিউস করা হয়েছে ফেব্রুয়ারি 13 এবং আবার ফেব্রুয়ারি 2 এটাকে আরেকটু বেশি পরিবর্তন আনতে চেষ্টা করা হয়েছে দুইজন রিপাবলিকানের দ্বারা। আমার মতে এই জিনিসটা আরও ব্যাপকভাবে আলোচনা করা উচিত ছিল, যেমন ডেমোক্র্যাটস আছে রিপাবলিকান শুধু এবং ইমিগ্রেন্টস অলসো, সো সেইগুলি কিন্তু করা হয়নি। যে জিনিসটা দেখা যাচ্ছে যে এই পর্যায়ে এই আমি উনি লিগাল সাইডে অশোক কর্মকার অনেক কিছু বলেছেন, আমি যে সাইডটা চিন্তা করছি আমিও একজন ইমিগ্রেন্ট, সেই হিসাবে আমি দেখি যে শুধুমাত্র স্পাউস আর মাইনর ছেলেমেয়েরা আসবে, বড় যারা তারা আসতে পারবে না এবং বাবা মাও আসতে পারবে না। বাবা মা যখন আসবেন সেটাই আশা করে থাকে, একটা ফ্যামিলি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এবং এটাই এতদিনের যেই কর্মকাণ্ডে এই সুযোগ সুবিধাটা ছিল যে বাবা মা ফ্যামিলি আবার ইউনাইটেড হবে, একসাথে এসে থাকবে, যে সুযোগ সুবিধা এটা তো না, তারা কন্ট্রিবিউট করছে না, তারা অনেক কন্ট্রিবিউট করছে এই দেশে এসে পড়াশোনা করছে এবং সাথে সাথে সেইভাবেও এগিয়ে যাচ্ছে। শ্রমের ব্যাপারটা যদি দেখেন অনেক বেশি, এখন যেটা বলা হচ্ছে বাবা মা আসলে শুধু ভিজিটার হিসাবে আসবে, এবং তাদের যদি অসুখ বিসুখ বা দেখাশোনার ভার বহন সেটা কিন্তু সেই ইমিগ্রেন্ট যে আনছে বাবা মাকে তাকে সম্পূর্ণ বহন করতে হবে। এবং এগুলো ভীষণ আলোচনার ব্যাপার, এবং আমি মনে করি এটা সবে শুরু হয়েছে এবং ট্রাম্পের ইলেকশনের সময় থেকে এগুলো চলছে, যা অনেক ইমিগ্রেন্টরা কেউ মেনে নিতে পারছে না, এবং এটাও এমন একটা জিনিস মেনে নেওয়া যাচ্ছে না। আরেকটা জিনিস আমি দেখছি, দুটো জিনিস এখানে আমার কাছে মনে হয়েছে, একটা হয়েছে যে রিফর্মিং আমেরিকান ইমিগ্রেশন, আরেকটা জিনিস হচ্ছে স্ট্রং এমপ্লয়মেন্ট, দুটো আলাদা জিনিস। এবং ইমিগ্রেন্টস যারা আসছে, যেমন মনে করেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যারা এ দেশে আসছে প্রফেশনাল, একটা বিল্ডিং করতে হলে ইঞ্জিনিয়ার এবং আর্কিটেকচার দরকার হয়, এবং তারা আর্কিটেক্ট দুরও দুজন তিনজন কাজ করেন, কিন্তু বেশিরভাগ পুরো বিল্ডিংটা তৈরি করতে যে এমপ্লয়মেন্ট ইমিগ্রেন্টস বেশিরভাগই তারা কাজ সম্পূর্ণ করেন, তারা প্লাম্বিং থেকে শুরু করে বাসার মডেল থেকে শুরু সম্পূর্ণ জিনিসটা সম্পূর্ণ করতে তারাই সহায়তা করে। এই ইমিগ্রেন্টসটা বিশ্বের সব দেশ থেকে আসছে, এবং যারা ইউএসএ এসে এবং তারা সেই কাজে স্কিল, তাদেরকে এখানে বলা হচ্ছে যে তারা স্কিল না, এটাও একটা স্কিল তারা ডেভেলপ করছে। প্রফেশনালস ছাড়াও এই স্কিলটা অনেক এদেশে ডেভেলপ হচ্ছে, যারা আমেরিকাকে পুরোপুরিভাবে আগিয়ে নিয়ে যাচ্ছে, এটা ভাবা ভুল হবে। এবং আরেকটা জিনিস আপনি লক্ষ্য করেন, জিডিপি ক্ষেত্রে আমেরিকা এখন অনেক হাই, সেই জিডিপি ক্ষেত্র হচ্ছে এখানে অনেক কমে যাবে যদি ওরা 50% কমিয়ে নেয় ইমিগ্রেশন, ডাইভার্সিটি মানে ডিবি ভিসা একেবারে বন্ধ করে দেয়, তাহলে কি হবে? এই স্কিল লেবার যারা এই দেশকে উন্নত করছে এই দেশের বিভিন্ন ক্ষেত্রে, যেটা আমরা চোখে দেখি না, কিন্তু তাদের অবদান কি অস্বীকার করা যাবে? করা যাবে না। শুধু প্রফেশনাল যারা আসছে, আরেকটা জিনিস আসছে, এই দেশে যারা পড়াশোনা করতে আসে তারা ডিগ্রি করে এই দেশের উন্নয়ন করছে, আইটি থেকে বিজনেস থেকে আপনার মেডিসিন প্রত্যেক ক্ষেত্রেই তারা শুধু ডিগ্রি নিচ্ছে না, তারা তো এই দেশেরও কাজ করছে, তাই না? সুতরাং এই জিডিপির ক্ষেত্রটা কিন্তু খুবই বাড়বে তো নাই, সেটারও ক্ষতিগ্রস্ত হবে। সো এই সমস্ত জিনিসগুলা কিন্তু চিন্তাভাবনা করে অনেক আলোচনার, ব্যাপক আলোচনার দরকার।
হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন জবনাস রহমান, কারণ এটা এই এটা বিতর্ক হবে কি না, এবং বিতর্ক তো হবেই, হতেই হবে, কারণ নইলে আপনার কংগ্রেসে যদিও এটা উত্থাপন করা হয়েছে, এটা আসলে আপনি যেমন বললেন ফেব্রুয়ারি মাসে করা হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প সেটা সমর্থন করলেন এবং আনভেইল করলেন হোয়াইট হাউসে সপ্তাহ দুয়েক আগে, এবং কিন্তু এটা নিয়ে অনেক বিতর্ক হবে, এবং অলরেডি আমরা শুনছি যে সমালোচনা হচ্ছে। আর কতটা আপনার কংগ্রেস এই সময় এই, কারণ আরও কয়েকটা ইস্যু রয়ে গেছে যেটা কংগ্রেসে আলোচনা করতে হবে, যেমন ধরুন হেলথ কেয়ার ইস্যুটা তো মোটামুটি এখন বন্ধ আছে, আবার তারপরে আপনার ট্যাক্স রিফর্ম আলোচনা হবে, ইমিগ্রেশনের বিষয়টা তারা এখন ধরবে কি না সেটাও কিন্তু একটা প্রশ্নের ব্যাপার। শ্রোতা বন্ধুরা, আপনাদের মনে করিয়ে দিচ্ছি আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, এবং আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের অভিবাসন পরিস্থিতি, প্রেসিডেন্ট ট্রাম্পের সবশেষ অভিবাসন নীতি বিষয় প্রস্তাব। আমাদের আরেকজন আছেন টেলিফোনে, হ্যালো।
হ্যালো, আমি নিউ ইয়র্ক থেকে সবাই, মানে প্রেসিডেন্ট ট্রাম্প তার বাপদাদাও এসছে অন্য দেশ থেকে, আমরা সবাই অন্য দেশ থেকে, কাজে এইভাবে একেবারে মোটা মাথার প্রস্তাব যদি কেউ আনে এটাতে খুবই অস্বাভাবিক, এবং এর মাধ্যমে শুধু রিপাবলিকান ডেমোক্রেট না, সবারই জীবন উল্টাপাল্টা হয়ে যাবে, যা প্রত্যেকেরই একটা পরিবার থাকে, একটা রুটস থাকে, সেখান থেকে মানে এইভাবে একটা পর্যায়ের মাধ্যমে আত্মীয় স্বজন বা সন্তান বাবা মা তারা আসে এখানে, তো সবকিছু তো খুব স্বাভাবিক এবং এটা যুগ যুগ ধরে হয়ে আসছে, তাই না? তো হঠাৎ করে আমাদের এই প্রেসিডেন্ট ডিফারেন্স, তিনি যেসব প্রস্তাব নিয়ে আসেন এটা মানে এক কথায় বলা যায় মোটা মাথার প্রস্তাব, এবং আমি খুব আশাবাদী যে কংগ্রেস সেনেটে এইসব প্রস্তাব কখনোই ওরা মেনে নেবে না, কারণ যারা সেনেটার আছেন, কংগ্রেসম্যান আছেন, তারা তো জনগণের ভোটে নির্বাচিত, তারা জনগণের কাছে জবাবদিহি করেন, প্রেসিডেন্টের কাছে নন, তাই না? সেজন্য লিন্ডসে গ্রাহাম তো এটা শুনেই বলেছেন এই প্রস্তাবটা, তাহলে তার যে অঙ্গরাজ্য সেটা তো অচল হয়ে যাবে, কারণ যারা শ্রমিক আসেন বিভিন্ন দেশ থেকে, যারা কৃষি কাজ করেন, এরা তো হচ্ছে এরা গ্র্যাজুয়েট হয়ে আসলে এখানে কোনো কাজে আসবে না, বা উচ্চশিক্ষিত হলে কোনো কাজে আসবে না, ভালো ইংরেজি বললেও এটা কোনো কাজে আসবে না, দক্ষ হতে হবে, তাই না? তো আমি আশা করি আর কি এই অস্বাভাবিক প্রস্তাবটা হয়তো মানে কোনোদিন আলোর মুখ দেখবে না, এটাই আমার প্রত্যাশা।
ধন্যবাদ আকবর হায়দার কিরণ। ধন্যবাদ অশোক কর্মকার, আপনি কি বলেন?
সেটা হলো আকবর সাহেব যেটা বললেন এটা ওনার প্রত্যাশা, এবং আসলে অনেকেই যারা আমরা ইমিগ্রেন্ট তাদের অনেকেরই আগ্রহ এবং আমাদের আশা যে এমন কিছু পাস হোক যাতে কিনা আমরা আমাদের পরিবার যারা দেশের বাইরে আছে তাদের সাথে ইউনাইটেড হতে পারি। তো এটা আসলে আমাদের কি চাওয়া পাওয়াটা যে সবসময় প্রতিফলিত হবে আমার কাছে পুরোপুরি তা মনে হয় না, কারণ এদেশের একটা পলিটিক্স আপনি দেখবেন আমাদের প্রত্যাশা এবং আমাদের প্রাপ্তির মধ্যে অনেক ফারাক থেকে যেতে পারে। বিশেষ করে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বর্তমান কালের যে রিপাবলিকানরা যে প্রস্তাব নিয়েছেন তার মধ্যে কিন্তু একটা জিনিস খেয়াল করি, সেটা হলো যে এই দেশে যে পিউ রিসার্চ যে সংগঠন আছে তাদের কিন্তু অনুসারে, তাদের যে মানে রিসার্চ অনুসারে দেখা যায় 2050 নাগাদ এদেশে কিন্তু সাদাদের মাইনরিটি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং তখন তাদের সংখ্যা হয়ে যাবে খুবই কম, মাত্র 2055-তে সাদাদের সংখ্যা হবে মাত্র 48%, এবং তখন অন্যান্য যারা আছে তারা কিন্তু মেজরিটির দিকে চলে যাবে। সে কারণে একটা সবসময় ভীতি কাজ করছে যে এই যে ইমিগ্রেশনের ফলে সাদা যারা আছে হোয়াইট আমেরিকানরা আলটিমেটলি যদি মাইনরিটি হয়ে যায় তাহলে তার কি প্রভাব পড়বে পুরো আমেরিকান সিস্টেমের উপর, এবং সেই ভীতি থেকেই মূলত আমার কাছে মনে হচ্ছে যে এই ইমিগ্রেশনের হ্রাস টানার একটা প্রক্রিয়া চলছে।
কারণ একটা বিষয় যেমন ওনারা এই বিলটিতে আছে সেটা হচ্ছে ইংরেজি ভাষায় প্রফেশিয়েন্সি থাকতে হবে, এটা কখনো এত বছর ধরে কখনো ইমিগ্রেশনের এটা ছিল না যে আপনার ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে, সেটা এবার রয়েছে। আপনি কি মনে করেন অশোক কর্মকার সেটা একটা কারণ তারা এই বিলে এটা অন্তর্ভুক্ত করেছেন?
এটা সরাসরি আমার কাছে মনে হয় না যে সরাসরি জড়িত একেবারে রেসের সাথে, এটার সাথে জড়িত হতে পারে মেরিট বেস যে কথা ওরা বলছেন তার কারণ হলো যে আপনার এদেশে যারা লো ইনকাম তাদেরকে, লো ইনকাম যারা লোকজন করছেন তারা অবশ্যই কম শিক্ষিত, তো তাদেরকে এক ধরনের ধারণা আছে এদেশে, যদি এটা খুব স্বাভাবিকভাবে সত্য নয়, যে তাদেরকে সবসময় কম্পিট করছে যে লো স্কিল অথবা যারা কিনা আপনার ইংরেজি বলতে পারে না তাদের কাছ থেকেই মূলত এই ইটা এসছে, এই প্রতিযোগিতাটা এসছে। এটা অনেকেই এটা বলছেন রিসার্চ খুব একটা সাপোর্ট করছে না যে বিদেশ থেকে যারা এসছেন যারা কম ইংরেজি জানেন অথবা কম শিক্ষিত তারাই এসে এখানকার লো গ্রেডের জব নিচ্ছেন এবং আলটিমেটলি এদেশে যারা লো ইনকাম তাদের সাথে প্রতিযোগিতা করছেন। এটা এটা কিছু অংশ এটা সত্য হলেও এটা পুরোপুরি সত্য নয় পরবর্তী রিসার্চ গুলোতে বলছে। তবে এই ধারণার বশবর্তী হয়ে হয়তো করে থাকবেন যে যাতে কিনা লো ইনকাম যারা আছে তারা ফিল করে যে কনস্টিটিউয়েন্সি কনজারভেটিভ গ্রুপ প্রেসিডেন্ট ট্রাম্প যাদেরকে আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন, যাদেরকে বলা হয় যে ট্রাম্প ডেমোক্র্যাট, তারা মূলত এই কারণেই অনেকটা ট্রাম্পকে ভোট দিয়েছিলেন, সুতরাং তার সেই কনস্টিটিউয়েন্সিকে আসলে স্যাটিসফাই করার জন্য আসলে এই পজিশনকে ঢুকানো হয়েছে বলে আমার বিশ্বাস। যদিও ওনারা বলেন যে কানাডা এবং অস্ট্রেলিয়ার যে ইমিগ্রেশন যে প্রক্রিয়া আছে সেটার সাথে এটাকে অনেকটা
অনেকটা পয়েন্ট ভিত্তিক সেটা। অনেক ধন্যবাদ জেবুন্নেসা রহমান, আপনি কি বলেন?
আমি মনে করি ডিভি ভিসায় যারা আসেন, আগে ছিল যে কেউ আসতে পারতো, তারপরে এটা করা হয়েছে অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট হাই স্কুল লেভেল হতে হবে, উইচ ইজ গুড। এই দেশে তোমরা আমন্ত্রণ জানাচ্ছ, তারা তৈরি হয়েই আসছে এবং এই দেশে এসে তারা পড়াশোনা করে অনেক কৃতজ্ঞ হচ্ছে। আরেকটা জিনিস এই রেইজের যেটা আমি দেখলাম যে এখানে পয়েন্ট সিস্টেম করবে, পয়েন্ট সিস্টেমের মধ্যে ইংরেজি ভাষাটা আসে, যারা পড়াশোনা করতে আসছে বিদেশ থেকে, যারা আসছে বাইরের দেশ থেকে, তারা আসার আগেই তো তারা একটু ফেল, আমি শিক্ষাবিদ হিসাবে আমি এটা ভালো করে জানি, যারা এদের তারা তৈরি হয়ে আসে এবং তাদের লং ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি শুধু না এসএটি পরীক্ষা দিয়ে টোফেল দিয়ে তারা এখানে আসে, এবং যারা যখন ভালো করে তখন কোম্পানিগুলি তাকে তাদের H1 দেয়, H1 থেকে আস্তে আস্তে তারা ইমিগ্রেশন লেভেলে চলে আসে। এখন তারা যদি এখানে ইংরেজিটাকে সেই পয়েন্টসের লেভেলে তুলে ধরতে চায়, ডিভি ভিসার মধ্যে আমি দেখি অনলি 5%, উইচ ইজ ভেরি লো, এবং অনেক দেশেই বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সেটা ঠিক আছে তোমরা যদি না ডাকো তাহলে ভালো, কিন্তু যারা এখানে এসছে যারা অলরেডি আছে তাদের কি হবে? পড়াশোনা যারা করছে, পিএইচডি করছে, মাস্টার্স করছে, তারা সব গ্রিন, তারা প্রত্যেকটা কোম্পানিতে যেভাবে কাজ করছে সেটা তো তাদের আরও বেশি কৃতজ্ঞ থাকা উচিত যে এই দেশে, বিদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা সবচেয়ে উচ্চ পর্যায়ে, তারা দেশেও ফিরে যাচ্ছে কারণ সেভিস 9/11 পরে তাদের তার ধরে রাখার উপায় নেই, তারা চলে যাচ্ছে, তারা তো এখানে থাকতে চাচ্ছে না পড়াশোনা, সেই জন্যে তাদের এখানে যে এদেশের তো আপনার অনেক পয়সাও উপায় হচ্ছে সেইভাবে, সেটা বন্ধ করে দিলে কেমন করে হবে? আরেকটা জিনিস আছে যে যারা এখানে অলরেডি H1 আছে তারা খুব ভালোভাবে ভালো ভালো পজিশনে কাজ করছে, আর বাকি রয়েছে যারা ইংরেজি জানে না। এখন এই দেশে ইংলিশ লার্নিং ইনস্টিটিউট অনেক আছে যেখানে গিয়ে যারা আসার আগে ইংরেজির জন্য শুধু I-20 পেত, তারাও এখন এখান থেকে ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি, তোমরা যদি এটাই নির্ধারণ করে দাও যে যারা অলরেডি আছে ইংরেজি বলতে পারছে না সেটাও এখানে ওরা করে নেবে, এটা তো কোনো বিরাট বড় ব্যাপার কিছু না সেটা আর কি।
অনেক ধন্যবাদ জেবুন্নেসা রহমান। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, এবং আমাদের আজকের আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্রে অভিবাসন পরিস্থিতি, প্রেসিডেন্ট ট্রাম্পের সবশেষ অভিবাসন নীতি বিষয় প্রস্তাব। আমাদের দুজন বিশিষ্ট অতিথি আছেন আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে। নিউ ইয়র্কে আছেন অ্যাটর্নি অশোক কর্মকার, তিনি দীর্ঘদিন ধরে অভিবাসন ও অভিবাসন প্রত্যাশীদের নিয়ে কাজ করছেন। আর আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সংবাদ বিশ্লেষক ও শিক্ষাবিদ জেবুন্নেসা রহমান। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব নিউ ইয়র্ক থেকে, নূপুর চৌধুরী। হ্যালো।
হ্যালো,
হ্যাঁ বলুন।
আমি জানতে চাচ্ছিলাম, আমরা দেখেছি যে প্রেসিডেন্ট ট্রাম্প যখন ক্ষমতায় আসলেন তারপরে ড্রিম অ্যাক্ট নিয়ে এখনো কিন্তু তিনি পরিষ্কার করেননি, অভিবাসন নীতি নিয়ে অনেক বলেছেন, তো এখন এটি কোন পর্যায়ে আছে আমি সেই বিষয়টি জানতে চাচ্ছিলাম।
ওকে, অনেক ধন্যবাদ নূপুর চৌধুরী প্রশ্ন করার জন্য। ড্রিম অ্যাক্ট নিয়ে প্রশ্ন করেছেন জেবুন্নেসা, আপনি যদি শুরু করেন।
হ্যাঁ, ড্রিম অ্যাক্টের ব্যাপারটা কিন্তু ট্রাম্প কেন, এটা ওবামা অনেক চেষ্টা করেছেন, এটা হচ্ছে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে এসে হাই স্কুল পর্যন্ত পড়াশোনা করেছে তাদের এক পর্যায়ে রেখে দেওয়া হয়েছে, কিন্তু ওবামা খুব চেষ্টা করেছিলেন এটা কমপ্লিট করতে, উনি করতে পারেননি আনফর্চুনেটলি। কারণ আমি শিক্ষাবিদ হিসেবে, আমি ইউনিভার্সিটি কলেজে যখন অ্যাডমিশন প্রসেস চলে তখন ওরা পয়সা আউট অফ পকেট দিতে হবে, কারণ ওদেরকে সোশ্যাল সিকিউরিটি দেওয়া হয়েছে, ও তা যার ফলে ওরা কাজ করতে পারবে, কাজের জন্য অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু তাদের ফিনান্সিয়াল এইড দেওয়া হবে না, সেই ব্যাপারটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই একটা জিনিসেই তারা করে উঠতে পারছে না, সেটা খুবই দুঃখ বিষয়ক, বিকজ তারা এখানে হাই স্কুল যে গ্র্যাজুয়েট হয়েছে সে ফার্দার পড়াশোনা করার জন্য তার অনেক পয়সার দরকার। তাই বেশিরভাগই আমেরিকান 80% ফিনান্সিয়াল এইড, এখানে যে ফিনান্সিয়াল এইড প্রসেস আছে তা দিয়ে অনেক বাবা মাও দিতে পারে না, এবং ওরা যদি আউট অফ পকেট দেয় ওরা খুব বেশি দূরে যেতে পারবে না, যতটুকু তারা আউট অফ পকেট দিয়ে কাজ করে তারা আসে সেটুকুই তারা করতে পারবে। এই কাজটা তখনই কিন্তু কমপ্লিট করা হয়নি, ওবামা পারেননি করতে, কারণ কংগ্রেস একে আপত্তি তুলেছে, কারণ যখনই ওরা ফিনান্সিয়াল এইড করবে তখন তারা সিটিজেনের জন্য অ্যাপ্লাই করবে এবং ওইভাবেই ফ্যামিলি নিয়ে আসবে, এটা বন্ধ হয়েছে। এখন ট্রাম্প এটাকে তো কোনো তুল সেটাকে গুরুত্বই দেবেন না, ড্রিম অ্যাক্টের ব্যাপারটা আমি যেটা দেখছি এখন।
অশোক কর্মকার, আপনার কাছে একই প্রশ্ন নিয়ে আসছি, আপনি যদি সেই সঙ্গে আরেকটু যোগ দেন যে ওই সে সময় যখন যারা ওয়ার্ক পারমিটের জন্য আপিল করেছিলেন, আবেদন করেছিলেন, সেই পরিস্থিতিতে এখন কি সবশেষ পরিস্থিতিটা কি?
ওকে, প্রথমত ড্রিম অ্যাক্ট নিয়ে একটু নাইটমেয়ারিশ এক্সপিরিয়েন্স সবার আছে হচ্ছে, তবে একটা ভালো খবর সেটা হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প যখন তার ক্যাম্পেইন করেছিলেন তখন কিন্তু পুরোপুরি ড্রিম অ্যাক্টের এগেনস্টে কথা বলেছিলেন, কিন্তু আপনারা একটু দেখবেন যে অনেক কিছুর মতো ইউনিয়নটা অ্যাবর্টন করে পুরোপুরি ঘুরে গিয়ে এখন কিন্তু আর ড্রিম অ্যাক্টের বিরুদ্ধে বলছেন না, সেটা খুব একটা ভালো দিক। এবং যারা ড্রিম অ্যাক্টে আমরা ভয় পেয়েছিলাম যে ড্রিম অ্যাক্টে যারা অ্যাপ্লাই করেছেন তারা হয়তো ওয়ার্ক পারমিটার পাবেন না, কিন্তু পেয়ে যাচ্ছেন, এখন আমরা করছি সবাই আগের মতোই পেয়ে যাচ্ছে, সুতরাং সেদিক থেকে এটা একটা আশার আলো, মানে এখানে মানে এনিথিং ব্যাড ডিড নট হ্যাপেন, সো এই জন্য আশা বলছি, আশা মানে আশা ব্যঞ্জক। আর একটা জিনিস হলো যে এখানে ইমিগ্রেশনে কিন্তু অনেক রকম ডিসক্রিপেন্সি আছে, অনেক সময় অসংলগ্নতাও আছে, যেমন আপনার এই দেশে যারা আনকম্পানিড চিলড্রেন যারা কিনা 21 বছরের নিচে যদি এখানে আসে, যাদের বাবা মায়ের দেশে নেই অথবা কোনো কারণে তারা অ্যাবিউজের শিকার, তারা যখন এই দেশে আসে তাদেরকে কিন্তু গ্রিন কার্ড দেওয়া হয়, মানে আলটিমেটলি তারা গ্রিন কার্ড পেয়ে যায় এবং খুব কম সময়ের মধ্যে। তো এদিক থেকে আমি একজন ইমিগ্রেশন অ্যাটর্নি, আমার কাছে মনে হয়েছে যে যারা এই দেশে বড় হয়েছে, যারা আমেরিকান সিস্টেমের সাথে একবার অঙ্গাঙ্গী ভাবে জড়িত, যারা নিজেদেরকে আমেরিকান ছাড়া অন্য কিছু ভাবার মতো কোনো অবকাশ নেই, এবং যারা এখানে এসেছেন মূলত নিজের ইচ্ছায় না, ড্রিমার্সরা, তাদের প্রতি কিন্তু এক ধরনের অবিচার আমাকে সবসময় মনে হচ্ছে যে তারা এদের থেকে তাদের শুধুমাত্র একটাই তাদের অন্যায় যে তারা তারা এসেছিলেন তাদের বাবা মায়ের সাথে, কিন্তু এখানে আসার পরে তাদের পড়াশোনা করছেন। আমি অনেক আমার ক্লায়েন্ট আছে যারা কিনা আমার সবসময় আই ফিল সো ব্যাড ফর দ্যাম, কারণ এরা এদেশে আছেন তারা এদেশ ছাড়া আর কোনো দেশ ভালো করে চেনেই নি, যদি বাংলাদেশ থেকে এসে থাকেন বা অন্য কোনো দেশ থেকে এসে থাকেন সেই দেশের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তাদের ভাষা জানে না, তারা পুরো মোর আমেরিকান দ্যান মেনি আদার্স। এই সব দিক থেকে বলতে গেলে আমার মনে হয় যে প্রেসিডেন্ট ট্রাম্প সামহাও হয়তো এটা উপলব্ধি করেছেন যে ড্রিমার্সদের ড্রিমটাকে নাইটমেয়ারে পরিণত করে কোনো লাভ হবে না, বরং আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে। আমরা বাইরে থেকে অনেক ট্যালেন্ট নিয়ে আসি কিন্তু নিজের ট্যালেন্টটাকে আমরা রিকগনাইজ করছি না, সেটা আমার কাছে মনে হচ্ছে যে একটা ডিসক্রিপেন্সি, এবং এটা আমাদের জন্য মোর ইট ইজ লেস আমেরিকান।
আপনি খুব যথার্থ বলেছেন, এবং এটা যদি হয় আমি ভীষণ খুশি হব, কারণ আমি ইউনিভার্সিটি কলেজে এদের সাথে কাজ করেছি এবং যখন তারা আসতো অ্যাডমিশনের জন্য এবং এই দেশে এসে পড়াশোনা করেছে, এই দেশে ওরা আরও ফার্দার এডুকেশন করতে চায় বিভিন্ন দেশ থেকে, শুধু তাদের জন্ম এখানে বলে তারা পারবে না ফার্দার, সেটা তো আর এসে যদি ফিরে যেতে হয় সেটাও খুব দুঃখজনক তাদের প্যারেন্টসকে নিয়ে। এটা যদি কার্যকরী হয় আমি ভীষণ খুশি হব যে অ্যাটলিস্ট তারা আরও পড়াশোনা করে ফার, কারণ ওরা আসল নিজেদের দেশ যেখান থেকে তার বাবা মা এসছে তারা তা কিছুই জানে না, ওরা জানে আমেরিকা সম্পর্কে। আর আরেকটা পয়েন্ট বোধহয় ট্রাম্প এটাকে মেনেছেন যে তারা ইংলিশ তো অবশ্যই খুব ভালো বলে, এই দেশে পড়াশোনা করছে তারা, কম্পিউটার সব কিছু নিয়ে ভালো, এটা যদি কার্যকরী হয় একটা গ্রুপ বেঁচে যাবে কিন্তু, তাতে খুবই ভালো,
খুবই ভালো হয়।
আচ্ছা অশোক কর্মকার, নিউ ইয়র্ক সিটি কর্পোরেশন যে অবৈধ অভিবাসীদের যে আইডি কার্ড দিয়েছিল সেটার কি পরিস্থিতি এখন?
আইডি কার্ড এখন দিচ্ছে, আইডি কার্ড আসলে দেওয়াটা এখন তো কোনো ইমিগ্রেশন বেনিফিটের পর্যায়ে পড়ে না, ইমিগ্রেশন বেনিফিট শুধুমাত্র আপনার ফেডারেল সরকারই দিতে পারে, কোনো স্টেট গভর্নমেন্ট কিন্তু দিতে পারে না। সুতরাং তারা কি করতে পারে সেটা আমরা, আপনারা তো অনেকেই জানে যে স্যাংচুয়ারি সিটি বিভিন্ন রকম সুবিধা দেয়, যেমন আপনার সহযোগিতা না করা, ফেডারেল গভর্নমেন্টের সাথে যারা অবৈধভাবে, আমরা অবৈধ বলি না, আমরা আনডকুমেন্টেড বলি, যে আনডকুমেন্টেড যারা আছেন তাদেরকে বিভিন্ন রকম ক্ষেত্রে হেনস্থা করার ক্ষেত্রে যে ফেডারেল যে সরকার আছে তাদের সাথে সহযোগিতা না করা, এবং তাদেরকে যেমন কোনো প্রশ্ন না করা যে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস কি, তারপর তাদেরকে আইডি দিয়ে দেওয়া যাতে কিনা তারা কোথাও চলতে গেলে আইডি ছাড়া এটা চলা অপরাধ সেটাকে তারা করছেন, কিন্তু আইডি কিন্তু কোনো রকম ইমিগ্রেশন স্ট্যাটাস দেয় না, কাজ করার অনুমতিও কিন্তু কোনো এটা আপনি পান না।
আচ্ছা, অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, এবং আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন পরিস্থিতি, প্রেসিডেন্ট ট্রাম্পের সবশেষ অভিবাসন নীতি বিষয় প্রস্তাব। আমাদের দুজন বিশেষ অতিথি আমাদের সঙ্গে আছেন, অশোক কর্মকার, আইনজীবী, এবং তিনি নিউ ইয়র্কে আছেন, এবং নিউ ইয়র্কে বহু বাঙালি সহ বহু ইমিগ্রেন্টস আছেন এবং তাদেরকে তিনি সাহায্য করেন এবং তাদের সঙ্গে কাজ করেন, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জেবুন্নেসার রহমান, তিনি একজন শিক্ষাবিদ ও সংবাদ বিশ্লেষক, তিনি ছাত্রছাত্রীদের নিয়ে তিনি এখানে বহুদিন ধরে কাজ করছেন এবং শিক্ষা প্রক্রিয়ায় কিভাবে সাহায্য করা যায় ছেলে মেয়েদের সেটা নিয়ে তিনি কাজ করেন। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব। হ্যালো,
আসসালামু আলাইকুম, আমি ইসমাত আরা বলছি।
ওয়ালাইকুম আসসালাম
থেকে বলছি, আমি একজন দোভাষী, এবং আমি আসলে আমি যেখানে থাকছি, যেই সিটিতে থাকছি সেটা হচ্ছে সেখানে ফিলাডেলফিয়া, সেখানে আসলে সংবিধানের সই করা হয়েছিল, খুবই একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আমি থাকি, কিন্তু তারপরেও আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে আমি সম্পূর্ণভাবে, সম্পূর্ণ না হলেও কিছুটা একমত, কারণ হচ্ছে যে অভিবাসন প্রক্রিয়ায় যত আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রিয়জনরা আসছেন, তারপর দেখা যাচ্ছে যে অনেক মানুষ এই এটা থেকে সুবিধা নিতে যাচ্ছে অনিবার্য কারণবশত। আমি দেখছি বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন ধরনের অসুবিধা ভোগ করছে যেটা আসলে মানে আইনসম্মত নয়, এবং সম্ভবত এইভাবেই প্রশ্নটা উঠেছে, মানে সংবিধানের পরিপন্থী, তারপরেও প্রশ্ন উঠেছে যে আত্মীয় স্বজনদেরকে আসা বন্ধ করে দেওয়া দরকার। আমার মনে হয় যে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত, এবং আপনাদের কি মতামত, আপনারা বলেন যে এটা কিভাবে বন্ধ করা যায়। ধন্যবাদ
ইসমাতারা, অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। উনি ফিলাডেলফিয়াতে থাকেন, উনি ঠিকই বলেছেন সেখানে সংবিধান স্বাক্ষরিত হয়েছিল। তিনি ট্রাম্পের সঙ্গে একমত যেহেতু তিনি মনে করেন যে যেসব লোকজন এখানে আসেন বিদেশ থেকে তারা অনেকেই সুবিধে নেন, স্থানীয় সরকার বলুন বা রাজ্য সরকার বলুন, তাদের কাছ থেকে অনেক সুবিধা নেন, বেনিফিটস নেন, এবং সেটা তিনি মনে করেন যে ঠিক অন্যায়ভাবে ইয়েটা নেন। তো এ বিষয়ে আপনাদের মতামত তিনি জানতে চেয়েছেন। অশোক কর্মকার,
ওকে, ধন্যবাদ। আমার মনে হয় প্রশ্নটার মধ্যে অনেকটাই সঠিক ইয়ে আছে, তবে ঘটনাটা হলো যে যারা এই দেশে আসেন, বিশেষ করে যাদের, আমার কাছে আমার মনে হয় যে মিস্টার ইসমাতারা যেটা বলতে চেয়েছেন, বিশেষ করে যাদের বাবা মা আসেন, ওনারা একটু অনেক বয়সী এবং আসার পরে ওনারা অনেক সময় অসুস্থতার মধ্যে পড়েন এবং তারা হসপিটাল থেকে সুবিধাগুলো নেন, মূলত হসপিটালের সুবিধাটাই হলো আমাদের জন্য বেশি সমস্যা, স্বাস্থ্যের উপর আমাদের একটা প্রভাব পড়ে। তো আপনি যদি আপনারা দেখেন যে অলরেডি ইমিগ্রেশন যে ল আছে তার মধ্যে কিন্তু তার একটা সমাধানও আছে, সেটা হলো যখনই কেউ কাউকে স্পন্সর করেন তখন I-864 একটা ফর্ম আছে যেটাকে এফিডেভিট অফ সাপোর্ট বলি আমরা, তার মানে হচ্ছে আপনি তখনই কিন্তু সরকারকে, আপনি ফেডারেল সরকারকে আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে আপনার এই বাবা মা যিনি আছেন, অথবা হাজবেন্ড অথবা স্ত্রী ওয়াইফ যাই বলেন না কেন, যাদেরকে আপনি নিয়ে আসছেন তাদেরকে আপনি এই দেশে যখন তারা থাকবে তাদের এই চিকিৎসার সমস্ত ব্যয়ভার আপনি বহন করতে বাধ্য, যদি ইমার্জেন্সি ছাড়া অন্য যে কোনো, তার মানে হচ্ছে ইমার্জেন্সি খুব কমই ঘটে, ম্যাক্সিমাম সময় আপনার বিভিন্ন রকম স্বাস্থ্যগত যে অসুবিধা সেগুলো কিন্তু সাধারণভাবে ঘটে থাকে, এবং সেই যে এফিডেভিট অফ সাপোর্ট সেই ফর্ম অনুসারে যদি আপনি এনফোর্স করা যায় তাহলে কিন্তু অনেকেই আনতে পারবেন না, বিকজ যারা কিনা শুধুমাত্র তাদের ইনকাম দেখিয়ে নিয়ে আসেন, তারপর তাদের এই যে আপনার স্বাস্থ্য সমস্যার ব্যাপারে তাদেরকে সবসময় সাপোর্ট করার যে কথা খাওয়া দাওয়া সহ, কিন্তু আপনার স্বাভাবিক ধরা যেতে পারে যে খাওয়া দাওয়ার জন্য খুব একটা সমস্যা হয় না, খুব বেশি কষ্ট হয় না, কষ্ট হলো স্বাস্থ্যের উপর, আমার মনে হয় সেটাই বলতে চেয়েছেন। তো অলরেডি যে আমাদের ইমিগ্রেশন ল আছে সেখানে কিন্তু তার সমাধানও আছে, যদি এটাকে এনফোর্স করা যায় তাহলে কিন্তু অনেকেই নিরুৎসাহিত হবেন যে আমাদের বা আমাকে নিয়ে এসে আমরা সেই তাদেরকে কেন পুরো সিস্টেমের মধ্যে করে দেবো। তার ফলে কি হয়, যারা কিনা আমরা পে করি, যেহেতু যারা ট্যাক্স পে করে এবং যারা আমাদের ইনস্যুরেন্স নিজেদের কিনতে, তাদের আমাদের প্রিমিয়াম কিন্তু বেড়ে যাচ্ছে। আমার মনে হয় উনি এটাই বলতে চাচ্ছেন, এটার সমাধান কিন্তু ওখানে আছে, সেরকম ওটাকে এনফোর্স করলেই হয়, সেজন্য নতুন কোনো আইনের দরকার আছে বলে আমার খুব একটা মনে হয় না।
তবে আপনার রেজে তো ওই ব্যাপারটাও আছে, ওখানে দেখলাম যে বিশেষভাবে ওই কথা উল্লেখ করা আছে যে প্রতিশ্রুতি দিতে হবে যে তাদের হেলথ ইন্স্যুরেন্স থাকবে।
হ্যাঁ, আমাকে বলছেন?
হ্যাঁ, আপনাকে বলছি।
আচ্ছা, সেই জন্য বললাম হ্যাঁ থাকতে হবে, কিন্তু প্রায় সময় যেটা হচ্ছে না বলে এটাকে এনফোর্স করা হচ্ছে না, অনেক ডিসইউজড ল এর মতো হয়ে গেছে। যদি আপনি প্রতিজ্ঞা করছেন, প্রমিস করছেন যে ইউ উইল টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস আর এনিওয়ান এলস ইউ আর স্পন্সরিং, যাদেরকে আপনি ই করছেন, কিন্তু আলটিমেটলি করা হয় না এবং আলটিমেটলি দেখা যায় যে এটা ফেডারেল সিস্টেম বা স্টেট সিস্টেম মধ্যেই মেডিকেড এর মধ্যে চলে যায়, তখন আলটিমেটলি কোথাও একটা ডিসজাঙ্ক্ট কাজ করে যে স্টেট এবং ফেডারেলের মধ্যে যে যোগাযোগের অভাব এখানে একটা দেখা যাবে। তো সেটার কারণে হয়তো শেষ পর্যন্ত গিয়ে এটা কোনো এনফোর্স আর করা হয় না। তো সে কারণেই অনেকেই যারা ফিল করেন, যারা পে করছেন রীতিমতো ট্যাক্স এবং তাদের প্রিমিয়াম পে করছেন, তারা একটা অ্যাগ্রিড ফিল করেন যেমন নিচে রীতিমতো তারা করছেন। আমার এটা হলো যে আইন যেখানে রয়ে গেছে সেটাকে যদি এনফোর্স করা যায়, এবং যদি আপনি একটা প্রতিজ্ঞা করেন স্পন্সর করার সময়, যদি আপনি প্রতিজ্ঞা যদি না অবশ্যই আপনি প্রতিজ্ঞা করছেন, আপনি প্রমিস করছেন যে ইউ উইল টেক কেয়ার, ইউ শুড বি এবল টু ডু দ্যাট। সেটাকে করলেই বোধহয় আমার মনে হয় যে নতুন আইনের খুব একটা প্রয়োজন আছে বলে আমার কাছে এখনো মনে হচ্ছে না। সেটাকে মোটামুটি আমরা এনফোর্স করতে পারলে হয়তো কিছুটা লাভ হতে পারে।
অনেক ধন্যবাদ জেবনুসর রহমান।
অশোক কর্মকার লিগ্যাল পয়েন্ট থেকে সবগুলো ঠিকই বলেছেন, এবং আমি যে প্রশ্নটা হয়েছে এটাকে আমি একমত, কারণ আমি ইউএস এম্বাসিতে কাজ করেছি, যখন স্টুডেন্টসদের সাথে, ইমিগ্রেন্টসের সাথে যারা এখানে এসছেন মার্কিন যুক্তরাষ্ট্রে ডিবি ভিসায় বা পড়াশোনা করতে, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু অনেকগুলো পয়েন্টস আছে, লিগ্যাল পয়েন্ট আছে, যেগুলো এখানে এসে স্টুডেন্টরা কীভাবে ইন্স্যুরেন্স দিতে করতে হবে এটা একটা ব্যাপার, যারা ভিজিটর ভিসায় আসে তাদের জন্য কিন্তু ইন্স্যুরেন্স করে আসতে হবে, ভিজিটর ইন্স্যুরেন্স, সেই পলিসিগুলোও আছে, এবং তারপর যারা ইমিগ্রেশনে আছে অবশ্যই তাদেরও সেটা করতে হবে। এবং ব্যাপারটা হচ্ছে যে আমরা এদেশে যাদের আমন্ত্রণ করে এরা নিয়ে এসছে, আমাদেরও তো কিছু নীতিমালা আইনকানুন মেনে চলতে হবে, এবং যারা করছে না সেটা তো ঠিক না। এখানে এখানে সকলকেই বুঝতে হবে যে যারা এই দেশের এসে এই সুযোগ সুবিধা ভোগ করছে তাদেরও অনেক কিছু মেনে চলতে হবে। এবং আমি মনে করি এক্ষেত্রে যেমন স্টুডেন্টরা যখন আসে আমরা ওরিয়েন্টেশন করে বিভিন্নভাবে তাদের বোঝাতে চেষ্টা করি, কাউন্সিলর অফিসারকে নিয়ে এসে তাদের বোঝাই যে তোমরা কী করবে কী করবে না, এবং সেইভাবে তাদেরকে কাগজপত্র সাথে দিয়ে দিই পড়ার জন্য, সেটা তো তারা বোঝে। এখন ইমিগ্রেন্টস যারা আসেন এই দেশে অনেকে তো অত শিক্ষিত না, যারা বাবা মা নিয়ে তারা বুঝে না, তাদের লিগাল কারোর সাথে অবশ্যই আলাপ করতে হবে। এবং আমি মনে করি প্রত্যেক এম্বাসিতে এরকম, তখনও আমরা আলোচনা করেছি যে তাদেরকে একটা ব্রিফিং দিয়ে দেওয়া উচিত, ইমিগ্রেশনে সবসময় বলে এই 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 ডকুমেন্ট দরকার হবে এবং তাহলে এই ভিসা পাওয়া যাবে। ঠিক আছে, ডকুমেন্টস যখন নেবে তারপরে তাদের কিন্তু আলাদা আপনার ব্রিফিংয়ের খুব প্রয়োজন আছে, যারা তারা কী করবে কী করবে না, ডু অ্যান্ড ডোন্টস এরকম রেগুলেশন থাকা উচিত। তাহলে হবে কি, প্রত্যেক দেশে যারা এখানে এসে এই অবৈধভাবে যে সুযোগ সুবিধা নিতে চেষ্টা করছে সেটার থেকে তারা দূরে থাকবে। আমার মনে হয় এটাই একমাত্র সমাধান, এবং ট্রাম্প সেটা নিয়ে তো এখন কিছু বলেনি যে লিগ্যাল পয়েন্টস, কিন্তু মানুষ শুনছে না, সকলেরই সেটা বাধ্য থাকতে হবে সেই সব ব্যাপারে।
অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। এবারে আরেকটি কল নিয়ে নিই।
আমি সঞ্জয় কুমার কুলু বাংলাদেশের বাইরে থেকে বলছি। তোমার কথা হচ্ছে অভিবাসন যে ব্যাপারটা আমেরিকায় খুব কড়াকড়ি করা হচ্ছে, বিশেষ করে ট্রাম্প আসার পরে। তো ওখানে যারা বাংলাদেশি যারা আছে অনেক আগে থেকে চলে গেছে, অনেক আছে দেখা গেছে বাংলাদেশে ভিসা বাড়ি সব বেঁচে একদম স্থায়ীভাবে ওখানে থাকার জন্য চলে গেছে অনেক বছর যাবৎ। এখন তারা যদি এরকম কোন একটা সমস্যায় পড়ে, এখন দেখা গেছে যে একটা মানে বড় একটা বিপদের সম্মুখীন। আমি চাই যে ওখানে যেন তারা একটা মানে বৈধতা পায় এবং থাকার জন্য একটা নিশ্চয়তা পাই, এটাই হচ্ছে ওখানকার যারা আছে তাদের কাছে আমার অনুরোধ। প্রশ্ন আছে যে ওখানে এই যে মানে অভিবাসন কিংবা অভিবাসীদের যে তাড়ানোর যে ব্যাপারটা, এটা কেন হচ্ছে? আমি তো এত কি ওখানে কোনো সমস্যার সৃষ্টি করছে? এরা কি মানে ওখানে অবৈধ যাচাই বাছাই করা হয়?
অনেকে ধন্যবাদ। সঞ্জয় কুমার কুলু বাগেরহাট থেকে বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন। তা তিনি জানতে চাচ্ছেন যে বিশেষ করে মানে অভিবাসীরা, বিশেষ করে বাংলাদেশিদের কথা তিনি জানতে চাচ্ছেন যে তারা যে সংকটের সম্মুখীন, এই সংকটটা কেন হলো, সেই ব্যাপারে তারা কি কোনো এমন কিছু করেছে কি না, সেটাই তিনি বলছেন তার প্রশ্নে। শঙ্কর অশোক কর্মকার, আপনি কি বলেন?
ওনার প্রশ্নটা আসলে অনেকটাই অনেক বড়, সমস্যা তো একটা হয়েছে, তা নাহলে আলোচনার প্রশ্ন ওঠে না। আর যারা বাংলাদেশি আছেন তাদের জন্য টার্গেট কিছু না, সমস্ত অভিবাসীরাই সব কম বেশি এফেক্টেড হচ্ছেন, যারা আগে অভিবাসন প্রক্রিয়ার মধ্যে আছেন, যারা অলরেডি অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করেছেন, যারা অলরেডি সিটিজেন হয়েছেন, পারমানেন্ট সিটিজেন, অবশ্যই তাদের জন্য কোনো সমস্যা নয়। তো পৃথিবী থেকে, সমস্ত পৃথিবী থেকেই যারা আসেন তাদের আসতে চান, বিশেষ করে তাদের জন্যই একটা সমস্যা এক ধরনের সৃষ্টি হয়েছে, সবার আশা আকাঙ্ক্ষাকে একইভাবে ই করা যাচ্ছে না, স্যাটিসফাই করা যাচ্ছে না, সুতরাং সেদিক থেকেই এই সমস্যাটা একটা সৃষ্টি হয়েছে। সুতরাং দেখা যাক কিভাবে এটাকে মানে সবাই এখানে একটা আমেরিকার সবচেয়ে বড় সুবিধা হলো যেটা আমেরিকানিজম, সেটা হলো যে কোন একক ব্যক্তিত্ব এমনকি প্রেসিডেন্টও আপনার কোনো কিছু এককভাবে করতে পারে না। যদি করতে পারতেন তাহলে আগের দুই প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট বুশ অথবা প্রেসিডেন্ট ওবামা, তারা কিন্তু অনেকবারই চেয়েছিলেন একটা রিফর্ম করতে, কিন্তু তারা কিন্তু সক্ষম হননি। কাজে এবার যে রিফর্ম করতে আসেন সেটাই যে একেবারেই এইভাবেই হয়ে যাবে যেভাবে উনি চাচ্ছেন, প্রেসিডেন্ট চাচ্ছেন অথবা দুজন সিনেটর চাচ্ছেন সেভাবেই হয়ে যাবে, এরকম সম্ভাবনা খুবই ক্ষীণ। সুতরাং এটা অনেকটাই আলাপ আলোচনার মাধ্যমে এবং দুই পক্ষের বাইপার্টিজান একটা বিলের মাধ্যমে আশা করি হতে হবে এবং হবে, সেটাই এখানে আলোচনা মানে আশার বিষয় এবং আশাবেন যে আমেরিকান সিস্টেম। ধন্যবাদ,
অনেক ধন্যবাদ। জবনুস রহমান, আপনি কি বলেন?
জিনিসটা কিন্তু ব্যাপক আলোচিত এবং এই জিনিসটা যেটা দেখা যায়, যারা স্টুডেন্ট হিসাবে 9/11 পরে এসছে, সিভিল সিস্টেমের মধ্যে যারা আসছে, যারা চলে যেতে পারছে, তাদের কিন্তু অনেকটা লিমিট করে দেওয়া হয়েছে। এবং তার চেয়েও আগে যারা এসে থেকে গেছেন ইল্লিগালভাবে, সেটার তো বলার কিছু নাই যে তারা এসেই থেকে যাবেন কেন, সেটাও একটা ব্যাপার আছে, সেই জন্যই তারা এটাকে খুঁটিয়ে দেখছে। তবে আমার মনে হয় যারা অলরেডি আছেন এত বছর, তাদের জন্য নিশ্চয়ই একটা আইন কানুন বা নীতিমালা তৈরি করা হবে, যেহেতু অলরেডি থেকে গেছেন, করে গেছেন, উইচ ইজ ইললিগাল, সেই কথাটাই বলছি। কোনো কিছু ইললিগালভাবে যে তারা আমন্ত্রণ জানিয়েছেন, আমাদেরও সেই মাপকাঠি রেখেই চলতে হবে। আমরা, আমাদেরও দেশ আছে, ফিরে যেয়েও দেশে কিছু করা যাবে, কিন্তু এখানে যারা অলরেডি আছেন আমার মনে হয় তাদের জন্য কিছু ব্যবস্থা করা হবে। স্টুডেন্ট যারা আছেন তারা পড়াশোনা ছেড়ে দিয়ে যদি এটা সেটা করেন, সেতে তাদের স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই স্ট্যাটাসটা তাদের চেঞ্জ করা উচিত না। তাদের আবারও কষ্ট করে হলেও পড়াশোনারলি সেই কাজে আসতে হবে, যেন তারা কোনো না কোনো সময় তাদের সুযোগ সুবিধা বা H-1 visa দিয়ে তারা এখানেও দক্ষতা দেখাতে পারেন, স্কিল্ড পার্সন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, আমার মতে সেটাই। তবে এই ব্যাপারটা আপনি ঠিকই বলেছেন, এটা অনেক অনেক ব্যাপক, যেমন ড্রিম অ্যাক্ট হয়েও হলো না, এখন হচ্ছে, যেটা এখন এটা একটা ইজিভাবে চলছে, এর পরবর্তীতে নিশ্চয়ই এটা আরও অনেক অনেক রিপাবলিকান এবং দুই দলের মধ্যে অনেক আলোচনা হবে, আলোচনার প্রেক্ষিতে যদি একটা ভালো পর্যায়ে আসা যায় সেটাই আমি বলবো আমাদের মঙ্গল দিক।
অনেক ধন্যবাদ। আমরা আরেকটি প্রশ্ন নেব। হ্যালো,
আমি লেখকানি বলতেছি, গ্রাম বাংলাদেশ থেকে। হ্যালো ওয়াশিংটন, বয়সের আমেরিকার আজকে অভিবাসন সম্পর্কে যে আমার প্রশ্ন হচ্ছে, অভিবাসন যে বর্তমান যে সিচুয়েশন, এটা পৃথিবীর যে জঙ্গিবাদকে যেভাবে বাড়তেছে, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুকে যেভাবে সমাধান করতেছে, ঠিক অভিবাসনকে এইভাবে একটু চিন্তা করা কিভাবে সমাধান করা যায়, এই নিয়ে কি কিছু কোনো ভাবছে, এই নিয়ে আমার প্রশ্ন আসছে।
অনেক ধন্যবাদ। লিয়াকত আলী চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন, তিনি বলছেন অন্যান্য বিষয় নিয়ে যেরকম আলোচনা করা হয় এবং তার একটা সমাধান করা হয় এবং সেটা নিয়ে অনেক আলোচনা হয়, তিনি বিশেষভাবে উল্লেখ করছিলেন জঙ্গিবাদের কথা, জলবায়ু সমস্যা ইত্যাদি বিষয়, তিনি বলছেন যে অভিবাসন বিষয়ে সমাধানের জন্য কি আলোচনা হচ্ছে এবং এ বিষয়ে কি করা যায় সেটাই তার প্রশ্ন। অশোক কর্মকার,
যে কথা এতক্ষণ আমরা বলছিলাম আসলে এটাই যে আলোচনাই হচ্ছে এখানে, আলোচনা ছাড়া কোনোভাবেই কোনো আইনও তৈরি হয় না এখানে, স্কোপ নেই। শুধুমাত্র প্রেসিডেন্ট, একমাত্র প্রেসিডেন্ট অবশ্যই না, এমনকি দুটো কক্ষ যেটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট, এদেরকেও একমত হতে হয় কোনো একটা বিল পাস করতে হবে। সুতরাং এখানে আমেরিকান সিস্টেমে এটা ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার ইজ দেয়ার অলওয়েজ। সুতরাং আপনাকে যেমন সমস্ত রাজনৈতিক দল দলের সাথে যেমন একমত হতে হবে, এখানে বিভিন্ন অ্যাডভোকেসি গ্রুপ আছে, প্রেশার গ্রুপ আছে, তাদেরকে যেমন আপনাকে করতে হয়, স্যাটিসফাই করতে হবে, তাদেরকে একটা ব্যালান্সে আনতে হয়, এবং একই সাথে সেটা কংগ্রেসে যে কোনো একটা মানে কংগ্রেসে পাস হলে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ পাস হলে তখন আবার এটাকে সিনেটে নিতে হয়। সিনেটে একই রকমভাবে মনে হবে যে আইনগুলো কিন্তু আমাদের জানা উচিত যে কংগ্রেস হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যে আইনটা পাস করলেন, তারা যদি কোনো আইন যদি সেখানে শুরু হয়ে থাকে তাহলে সিনেটেও কিন্তু একই রকম ভাবে সেই আইনটা পাস হতে হবে, তো তারপরে সেটা আবার প্রেসিডেন্টের কাছে যাবে। সুতরাং এই যে প্রক্রিয়ার মধ্যে থেকে অনেক ভেটিং, অনেক আলোচনা, অনেক ব্যালেন্সিং অ্যাক্ট হয়। সুতরাং আলাপ আলোচনার বাইরে কোনো আইন হওয়ার কোনো স্কোপ কিন্তু আমেরিকান সিস্টেমে নেই। সুতরাং যে প্রত্যাশা আপনার আছে অবশ্যই সে পূরণ হবে, এবং আমেরিকান সিস্টেমে সে ডেমোক্রেটিক যে নর্ম সেটা পালন করা হচ্ছে পুরোপুরি, আশা করি যে সেটা
এটা তো আপনি লিগাল পয়েন্ট হিসেবে দিক দিয়ে খুব ভালো বলেছেন। আমি যেটা মনে করি, জঙ্গিবাদের ব্যাপারটা যেমন প্রত্যেকটা দেশেরই তাদের নিজেদের দেশের ভিতরে যেইগুলি করা উচিত বা করা দরকার, যেমন আমি বলবো বাংলাদেশ একটা ছোট দেশ, এত উন্নত দেশ না, তবুও জিরো টলারেন্সের একটা নীতিবাদ মালা তৈরি করেছেন এবং যথেষ্ট অগ্রগতি সাধন করেছেন, তবুও এখানেও একটা কিছু হলো। আর বিদেশে যেগুলো উন্নত দেশ, প্যারিস থেকে লন্ডন থেকে সব জায়গায় হচ্ছে, এবং তারা তাদের কিভাবে নীতিমালা করবেন সেটা তাদের দেশেরই জনগণ উপর এফেক্ট করবে, এবং সেই কন্ট্রোলটা তাদেরই করা উচিত। তারপরে ব্যাপকভাবে ইউএস যেটা করবে সেটা তাদের সিদ্ধান্তে তারা করবে। জানি যে নিরীহ মানুষজনের এটা মানে কাম্য নয়, এবং তারপরেও কিছু না কিছু হয়ে যাচ্ছে, এটা তো বিশ্বব্যাপী একটা বিশাল ব্যাপার, এবং এই দেশেও নীতিমালা হয়েছে এবং এগুলি আলোচনা হচ্ছে এবং আলোচনা আরও হবে। তবে আমি মনে করি যার যার দেশে তাদের নিজস্ব যে যেই পর্যায়গুলি ধরে রাখতে হবে, তাদের নিজস্ব নীতিমালা তৈরি করতে হবে এটার থেকে বেঁচে থাকার জন্য। আমি মনে করি সেটাই বেস্ট পলিসি।
আচ্ছা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা আমি দুই অতিথিকেই বলবো যে আপনারা যদি একটু সংক্ষিপ্ত করে একটু বলেন এই আপনারা কি মনে আপনাদের কি মনে হচ্ছে এই রেইজ অ্যাক্ট, রিফর্মিং আমেরিকান ইমিগ্রেশন ফর স্ট্রং ইকোনমি বা এমপ্লয়মেন্ট, এটা কি হবে আপনাদের, আপনারা এটা ভবিষ্যৎটা আপনাদের কি মনে হচ্ছে? অশোক কর্মকার,
ধন্যবাদ। আসলে এটা একটা আশা, সবচেয়ে বড় ঘটনা যে কোনো সময় যখন কোনো কিছু ঘটে, বিশেষ করে ইমিগ্রেশন নিয়ে আমাদের এই যে আশা বলেন আকাঙ্ক্ষা বলেন, এটাতে প্রায় কত দু প্রেসিডেন্সি, প্রেসিডেন্ট বুশ এবং পরবর্তী প্রেসিডেন্ট ওবামা আছে, প্রায় কত 20 বছরের মতো আমাদের চলছে, 15-16 বছর ধরে চলছে যে আমরা একটা ভালো কিছু পাবো, তো হচ্ছে না এটা এখনো। এর মানে হচ্ছে একটাই জিনিস যে এখানে ইমিগ্রেশন সংক্রান্ত যে যে নীতিমালা, যে প্রক্রিয়া আছে, সেটা প্রক্রিয়া মানে কিছু হলো কিছু ফল্ট আছে, কিছু সমস্যা আছে যেটা আলটিমেটলি আমাদের চাহিদা পূরণ করছে না, যে কোনো ভাবেই হোক, আপনি লিবারাল হন অথবা কনজারভেটিভ হন, সামহাও এখানে আমাদের একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করছে। সেই প্রক্রিয়াটা কিন্তু অনেকদিন ধরে চলছে, যে দুই পক্ষের সবার একটা গ্রহণযোগ্য একটা অবস্থান নিয়ে আসার জন্য। এবং আমার কাছে মনে হয় যে আশেপাশে এই জন্য যে আমি যে মানুষের প্রবলেম গুলো উঠে আসছে, যে প্রবলেম গুলো এবং সলভ করার যেগুলো বিভিন্ন দৃষ্টিভঙ্গিও কিন্তু চলে আসছে, তো ভবিষ্যতে আশা করি দেখা যাবে যে প্রেসিডেন্ট ট্রাম্প, যদিও আমরা জানি যে উনি ব্যক্তিগত ভাবে হয়তো পার্টিগত ভাবে ইমিগ্রেশনের অনেকটা বিপক্ষে, কিন্তু তারপরও কিন্তু ইমিগ্রেশনের যে ওভারঅল একটা করার দরকার সেটা কিন্তু যেটা উনিও বুঝছেন।
অনেক ধন্যবাদ অশোক কর্মকার, আপনি যদি খুব সংক্ষিপ্ত ভাবে
আমি খুব সংক্ষেপে বলবো যে হেলথ কেয়ার ইস্যু নিয়ে যেমন প্রচন্ড দাপাদাপি এখানে হচ্ছে, ইমিগ্রেশনের ব্যাপারটা শুধু এই দেশেই না, আমাদের প্রত্যেকটা বিদেশে, বিশ্বের কাছে, সকলের কাছে এটার এফেক্ট হচ্ছে। ভালো মন্দ সব কিছু মিলিয়ে এটার এফেক্টটা প্রচণ্ডভাবে, কারণ কিছু লোক এখানে আছেন, কিছু লোক দেশে আছেন, এবং এই ইমিগ্রেশন প্রসেসটা এখন যে ডিসকাস হচ্ছে, আমি আশা করব যে এটা একটা খুব সফল একটা প্রক্রিয়া এসে পৌঁছাবে।
আমাদের হাতে একেবারেই সময় নেই। অশোক কর্মকার এবং জবনাসা রহমান, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারিনি তাদের কাছে সত্যি ক্ষমা চাইছি। আজ তাহলে এখানেই শেষ করছি, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।